28 মে 2017 ترجمانہ کابر عارف بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر روبیوار دین گترات دیتیو ترابیر پورر مجلسے عظیم الشان بیان جار سرو شیشے دادا حضرت شیخ العرب والعجم شاہ حکیم اختر صاحب رحمت اللہ علیہ ایر بشیش دعا امادر حضرت উল্লেখ করে শোনান যে দাদা হজরত হজরতজির বিষয়ে এই দোয়া করেছেন যে হজরতজি সারা বিশ্বে হজরতজির সারা বিশ্বে দিনে সফর হবে। এ কথাটা দাদা হজরত যেভাবে বলেছেন, যেই ঢঙে বলেছেন, সেই ঢঙেই হজরতজি সর্বশেষে তুলে ধরেছেন।
আল্লাহ মাফ করে দিন, আল্লাহ রমজানের দিনে বেশি বেশি মাফ চাওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন। বেশি বেশি কালেমা শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, বেশি বেশি মাফ চাওয়া দুই আমর। আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাতের জন্য দরখাস্ত করা। এই রমজানের চার আমলকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনই বেশি পছন্দ করেন, সহজ আমল না। এই জন্য মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকে, হয় না? আরেকটা হলো বলতে থাকে আল্লাহ মাফ করে দেন। দুই নম্বর চলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত মুক্তি দান করেন, আল্লাহ আমার জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। বস মাশাআল্লাহ, সহজ আমল। রোজা রাখা, পাঁচ ওয়াক্ত নামাজ না নামাজ পড়া, গুনাহ না করা, বাইরে চারটে আমল করা, বস রমজান কামিয়াব ইনশাআল্লাহ। তারাবির পরে আর দেরি না করো, সময় কম তো, হ্যাঁ না? তারাবির শেষ হয়েছে, ভিতর শেষ হয়েছে কয়টা বাজে? 10:30 নাকি? হ্যাঁ, নামাজ শেষ হয় ফৌরান শুরু করে দেওয়া উচিত, কারণ রাত্রিবেলা তো সময় কম। চলো
نمبر ایک، بایاں پیر مسجد سے باہر نکالنا، بام کا یہ مسجد ہوتے بے غور۔ نمبر دو، بسم اللہ پڑھنا، بے غور سمے بسم اللہ پڑھا۔ نمبر تین، درود شریف پڑھنا، مثلاً الصلاۃ والسلام علی رسول اللہ، بے غور سمے درود شریف پڑھا، যেমন আমি আপনার নিকট আপনার মেহরবানি শিখতে চাচ্ছি।
হ্যাঁ ভাই, যে মসজিদে ঢোকার সুন্নত, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত, এগুলো আমলের খেয়াল থাকে? হ্যাঁ, যেহেতু এখানে তোমরা শিখতে আসছো সেজন্য তোমাদের আমি জিজ্ঞাসা করবো। এমনি কোনো ওয়াজ মাহফিলে এটা করবো না যে ভাই সুন্নত, এই সুন্নতের উপর কে আমল করছেন হাত উঠান। তাহলে তো যারা করলো তা ভালো, আর না করলো তো শত শত হাজার হাজার মানুষ শরম পাবে, ঠিক আছে না? কিন্তু এটা তো হলো একদম আমাদের ক্লাস দর্স, এখানে এখানে জিজ্ঞাসা করা যায়। এখানে তো তোমরা নিজেদের গড়ার জন্য আসছো না? আজকে যে এশার নামাজে আসছো, এই যে সুন্নত মসজিদে যে আসার সুন্নত, বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, দোয়া পড়া, তিনটা না, এবং ভিতরে আগে ডান পা দেওয়া, চারটা হলো। আর ভিতরে আসলে এটা এখানে বলা হয়নি, সেটা এতে কাফের নিয়ত করা, কে কে এই সুন্নতির উপর আমল করছে হাত উঠা মার্শাল। তো হাত কি বেশি উঠলো না কম উঠলো দেখো তোমরা, নামাও হাত নামাও। আগামীতে হাত কি সবগুলো উঠবে না এরকম কম কম উঠবে মার্শাল। কি কি করতে হবে বলো, বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, দোয়া পড়া, কয়টা হলো? বিসমিল্লাহ পড়া মসজিদে প্রবেশের সুন্নত, বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, দোয়া পড়া। হ্যাঁ, আর ঢুকতে সময় মসজিদে ডান পা আগে দেওয়া, ডান পা আগে দিয়ে প্রবেশ করা, এই তো না? কটা হলো? চারটা। তো বিসমিল্লাহ আর দুরুদ শরীফ দুইটাকে একসঙ্গে মিলে এরকম বলা যায়, বিসমিল্লাহ বলো, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখো কেসা মজা, সারা দুনিয়ার মধু তো এত মজা নাই, সুন্নতের মধ্যে যত মজা, দিল মধুতে ভরপুর হয়ে যায় একদম। বিসমিল্লাহর মধ্যে কত নূর ভাই, দুরুদ শরীফের মধ্যে কত নূর। ফের বলো বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন ডান পা দিয়ে ভিতরে ঢুকতেছো না, আগে তো বিসমিল্লাহ পড়া হলো, দুরুদ পড়া হলো, এখন ডান পা দিয়ে ঢুকতে সময় দোয়া পড়া। কি দোয়া? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমতিক, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমতিক, আল্লাহুম্মা ফতাহ লি। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইফতাহ লি মানে খোলেন আমার জন্য, আল্লাহুম্মা মানে কি হে আল্লাহ, আর মাফতাহলি ওই ইফতাহলি ওটা আল্লাহুম্মার মিমের সঙ্গে গিয়ে একত্র হয়ে গেছে, সন্ধি হয়ে গেছে, সন্ধি। আল্লাহুম্মা ফতাহলি কি অর্থ? হে আল্লাহ খুলে দিন আমার জন্য আবওয়াবা দরজা সমূহ রহমতিক আপনার রহমতের। ওয়াহ ওয়াহ কি জবরদস্ত কথা, মসজিদে ঢুকতে সময় বন্দার সাহস বেড়ে যায়। যদি দাওয়াত না পায় তো কিছু বলতে সাহস হয়? আমি আমার জন্য ডিম ভাজবা, কই মাছ ভাজবা বলা যায়? ও আপনারা দাওয়াত দিচ্ছে খেয়ে ডিম ভাজার অর্ডার দেন। আর যখন দাওয়াত পেয়ে যায় তো তখন তো ভুল বলা যায়, ফোন করে ভাই আমার তো সব খাইতে পারি না, কিছু বাসাবাসি আছে, আমার জন্য ডিম ভাজবেন, কই মাছ ভাজবেন, আর শিং মাছ লাউ তরকারি দিয়ে রান্না করবেন। বলে আচ্ছা ঠিক আছে, দাওয়াত পাইলে তো বড় গলায় বলা যায় কি ঠিক আছে না? আর যদি আপনার বেশি শখ হয় পদ্মার বড় পাঙ্গাস রান্না করবেন। আরে ওই লোক তো দেখেছে ভাই, দাওয়াত পায় সাহস কত বাড়ছে, পদ্মার পাঙ্গাস 18 কেজি ওজনের কিনলে এতে 6,000 টাকা লাগবে, তাই না? 6-7 কেজি ওজনের কিনলেই 3-4,000 টাকা, 18 কেজি কিনলে তো কত হাজার টাকা লাগবে বলো। কিন্তু এত সাহসে বললো কি জন্য? দাওয়াত পাইছে তো। যখন নাকি মুয়াজ্জিনের কণ্ঠে আজান উচ্চারিত হয় তো আল্লাহ পাক তার ঘরে আসার দাওয়াত দেন। শুনতেছো ভাইরা? হ্যাঁ, আজানের মাধ্যমে আল্লাহ পাক নিজের ঘরে আসার দাওয়াত দেন। তোমরা কই আসো আমার বন্ধুরা, দাওয়াত দিলাম, দাওয়াত দিতেছি আমি মুয়াজ্জিনের কণ্ঠে। মুয়াজ্জিনের কণ্ঠ উচ্চারণ করবে না তো কে বলবে? এটা আল্লাহ পাক নিজে আজান দিবেন নাকি? হ্যাঁ, তাহলে তো মানুষ ভয়ে যে আল্লাহ রে আল্লাহর আজান শুনলাম, সব মানুষ হয়তো সহ্য করতে পারবে না। আসমান থেকে যখন কোরআন নাজিল হইত তো সর্বপ্রথম ওহির স্টার্টিং পজিশন আল্লাহ পাক কথা বলতেন, ওহি নাজিল করার সময় আসমানের সব ফেরেশতার আল্লাহ পাকের কথার আওয়াজ শুনে সব বেহুশ হয়ে যেতেন। শুনতেছো ভাইরা? তো সেই কথা যদি ডাইরেক্ট তুমি আমি শুনতাম তাহলে উপায় ছিল কিছু? মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহপাক কথা বলছেন, আল্লাহপাক তাকে স্পেশাল ক্ষমতা দিয়ে দিচ্ছেন আগে সে কথা শোনার জন্য, আর না হলে সব মানুষ ডাইরেক্টলি আল্লাহপাকের কথা শুনবার শক্তি রাখে না। তো মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহপাক দাওয়াত দিচ্ছেন যে তোমরা আমার ঘরে আসো, এখন সাহস এত বাড়ছে আসবে, এমনি আসবে, কাপড় চোপড় বাসায় রেখে মসজিদে আসবে, কাপড় চোপড় পইরা, তারপরে অপবিত্র অবস্থা আসবে, পবিত্র হয়, গোসল লাগলে গোসল করে, উজু লাগলে উজু করে, পবিত্র হয়ে আছে, আল্লাহর ঘরে যাওয়া তো ভাই মামুলি ব্যাপার না, পবিত্র হয়ে আসে। আয়েশা যখন গেট দিয়ে ঢুকে, যে গেট খোলা আছে, গেট খোলা আছে, গেট খুলে রাখছেন যে আসো, তো দেখেই সাহস হয়ে যায়, তখন বলে যে হে আল্লাহ, ডাকছেন যখন রহমতের গেট সবগুলো খুলে দেন। দিনের মজা মিয়া আল্লাহওয়ালাদের কাছে না গেলে কিছুই পাওয়া যায় না। আল্লাহ মাফতাহলি আবু বাবা রহমতি। আচ্ছা তো কয়টা হলো? চারটা না? বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া আর দোয়া পড়া, তিনটা, এই যে তিনটা তো হইলো একসঙ্গে, ডান পা দিয়ে এখন ভিতরে প্রবেশ করলো, এটা আদব, এটা তো আদব মানে আল্লাহ পাকের শাহী দরবারের এটা ঐতিহ্য। এবার ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে ট্রাম্প গেছিল সৌদি আরব, রিয়াদ তো রাজধানী, ওখানে গেছে তো খাওয়া দাওয়া করছে, এখন চা খায়, চা খাওয়া শেষ এখন কি করবে জানে না, কারণ এটা এমনি তো বাংলা খাওয়া, তো বাংলা খাওয়া, কিন্তু রাষ্ট্রীয় ঘরে রাষ্ট্রীয় দাওয়াত গ্রহণ করে যখন, রাজা বাদশাহদের এক এক বিষয়ের নিজস্ব নিয়ম থাকে, বাদশাহ উঠলে উঠবে কিভাবে, তুমি আমি যেমনি উঠলাম উঠলাম, ডাইন বাম কায়েত হইয়া একরকম উঠলেই হলো, কিন্তু রাজভবনে এইভাবে উঠা যাবে না, ওখানে নির্ধারিত নিয়ম থাকে, এইভাবে হাত কোথায় রাখতে হবে, ডাইন হাত কোথায় রাখতে হবে, বাম হাত কোথায় রাখতে হবে, এবং কিভাবে উঠতে হবে, কেউ এসে কি তারে ধরে উঠাবে নাকি নিজ দায়িত্বে উঠতে হবে, এগুলো সবটার নিয়ম থাকে। পুরানো রাজা বাদশাহদের নিয়ম ছিল যে উঠতে হলে সিংহাসন থেকে যখন সে উঠতে চাইবে একটু হাত উঠাবে, এরকম উঠায় নিজে উঠা যাবে না, তাহলে কিন্তু সে বাদশাহ না, সে হাত এরকম করে একটুখানি উঠাইতে চাইলেই দুই খাদেন দুই দিক থেকে দৌড়ে আসবে, পরে বাদশার হাত কাঁধে তুলবে নিজে টাইনে, আর এদিক থেকে আরেকজন কাঁধে তুলবে, পরে সে দুইজনের কাঁধে ভর দিয়ে এইবার বাদশার সিংহাসন থেকে উঠবেন, এজলাস থেকে উঠবেন, এটা হলো নিয়ম। তো ওই সৌদি আরবে রাজার সঙ্গে চা খাওয়ার যে নিয়ম সেটা তো ট্রাম্পের জানা ছিল না, সেই বেচারা চা খায় এখন কাপ নিয়ে বসে আছে, এটা কি করবে, কি এখানে রাখবে না কি করবে, কোনো কিছু বুঝে আসে না, কিন্তু এতটুকু বুঝতেছে যে এইটা এখন খাওয়ার পরে তো নিয়ে যাওয়ার জন্য আমার অপেক্ষা করতে হবে, তো হাতে কাপ নিয়ে এখানে অপেক্ষা করতেছে, যে আমাদের মতো যে বাংলা কাম করা যে রাইখা দিলাম পরে থাক দেখি না। পরে সৌদি বাদশাহ যে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, উনি পরে ট্রাম্পকে বলছেন যে আমাদের এখানে নিয়ম হলো যে চা খাওয়ার শেষে নাড়তে থাকতে হয়, তো খাদেন দৌড়ে এসে তখন হাত থেকে নিয়ে যাবে, আর না হলে হাতে নিয়ে বসেই থাকা লাগে। পরে বেচারা নাড়তে থাকছে, পরে খাদেন দৌড়ে এসে হাত থেকে নিয়ে গেছে, বুঝু নাই? এখন সে আল্লাপাক ও দুনিয়ার রাজা বাদশাহদের যখন সিস্টেম আছে, নিয়ম নীতি আছে, ওখানে কোনো ঐতিহ্য আছে, তো ঐতিহ্য সম্পন্ন কোন আদর্শ নিয়ম নীতি সেটা অনুসরণ করতে হয়, আল্লাপাক জাল্লা জালাল মানবালুর ঘরে আসার কোন নিয়ম নীতি নেই, মুখস্থ যেদিক মঞ্চায় সেদিক ছুটলা, বাম পাও দিয়া না, এখানে বাম পাও না, বাম পা হলো কম মর্যাদার, আর অধিকতর মর্যাদা সম্পন্ন হলো ডান হাত ডান পা, তো এই জন্য এখানে আসতে হলে আগে ডান পা দিয়ে ভিতরে প্রবেশ করো। কয়টা হলো? চারটা। এইবার ঘরে আসলা তো নিয়ত করো, এতে গাবে নিয়ত করো, নওয়ায়েতু সুন্নাতাল ইতিকাফ, মুখে বলো বা না বলো অন্তরে নিয়ত করলেই হলো যে আল্লাহ আমি সুন্নত নিয়ত ইতিকাফের নিয়ত করলাম, সুন্নত ইতিকাফের নিয়ত করলাম বাস। বা এখন ইতিকাফের নিয়ত করলে সুবিধা কি, তুমি যে আল্লাহর ঘরের স্পেশাল মেহমান, ইতিকাফের নিয়তের কারণে স্পেশাল মেহমান। আপনি কতক্ষণ থাকবেন এখানে, মেহমান আসছে যে, তো ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা সকালে আসছে আটটা, আমি সন্ধ্যার দিকে যাব। তাহলে এখন এই লোকেরও বুঝাই দেওয়া হয়েছে মেজবানকে, মেজবানের দায়িত্ব হচ্ছে তার সকালের নাস্তা এবং দুপুরের খানা আর বিকেলবেলা আবার একটু হালকা নাস্তার ব্যবস্থা, সবটা মেজবান বুঝে ফেলবে। কথা বুঝো নেই, আল্লাহর ঘরে যখন আসা হলো ইতিকাফ, যে এই ঘরে আমি জুমে থাকবো যতক্ষণ থাকবো, তো আল্লাহ পাকের দায়িত্ব হয় এই বান্দার পরিপূর্ণ মেহমানদারির ব্যবস্থা করা। শুনতেছে ভাইয়েরা, পাঁচটা সুন্নত হলো না? আর যখন মসজিদ থেকে বের হবে তো তখন কয়টা সুন্নত, ওখানেও হিসাব করলে দেখবা যে এদিকে আরো আগের থেকে শুরু করলে আরেকটা বাড়তো, যেটা হলো যখন মসজিদের সামনে আসবা এখন জুতা পায়ে তো আসা হয়, জুতা খুলতে হবে না, পায়ের জুতা খুলতে হবে, তো আগে কোন পায়ের জুতা খোলা, আগে বাম পায়ের জুতা খোলা, তারপরে ডান পায়ের জুতা খোলা, ঠিক আছে না? মসজিদে আসতে সময় এই, এখন যাইতে সময় পয়লা কাজ বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, দোয়া পড়া, বাম পা বাইরে আগে রাখা, চারটা হলো। পাঁচ নম্বরে গিয়া জুতা যখন পড়তে হবে, এইবার কোন পায়ে আগে পড়বে, ডান পায়ে আগে, তারপরে বাম পায়ে, বাম পায়ে ডান পায়ে আগে পড়তে হবে পড়ার সময়। শুনতেছেন ভাইরা, পাঁচটা সুন্নত হলো, আসতে সময় কয়টা হলো, আসতে সময় ছয়টা, জুতার সুন্নত একটা, বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, দোয়া পড়া, ডান পা মসজিদে আগে রাখা এবং ইতিকাফের নিয়ত করা। হ্যাঁ, আর বের হওয়ার সময় হলো বিসমিল্লাহ পড়া, দুরুদ পড়া, দোয়া পড়া, বাম পা বাইরে রাখা আগে, এরপরে যখন জুতা পড়তে হবে তো জুতা আগে ডান পায়ে পড়বে, ঠিক আছে? তো বের হওয়ার সময় এখন কি বলবে, বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله বলো بسم الله والصلاه والسلام على رسول الله اللهم اني اسالك من فضلك। এর একটা ডাইরেক্টলি অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই, আমি আপনার কাছে আমার রিজিক চাই, এখানে ফাজলুন মানে রিজিক, আমি আপনার কাছে রিজিকের অনুগ্রহ চাই, আপনার কাছে রিজিকের অনুগ্রহ চাই। তার মানে ঘরে আসছি, দাওয়াত দিচ্ছেন, থাকছি, রহমত এবং ইবাদতের তৌফিক যতটুকু দিচ্ছেন আলহামদুলিল্লাহ, ক্ষুধা লাগছে, খাইতে যাব, এই কথা বলেন নাই? যেমন ওই যখন বিয়ায় আসে না, যে বউর বাপের বাড়িতে আয়সা তো শুয়ে থাকে, শুইতে 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 গ্রাম দেশে দুপুর বেলা এখন দেখে যে খালি চুলাতে, রান্নাঘরের চুলার দিকে নজর করলে দেখা যায় ওই বেড়ার ফাঁক দিয়ে লাল 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 লাল, মানে আগুন জ্বলে, কিন্তু ক্ষুধা তো ওদিকে পেটেও আগুন জ্বলে, কথা বোঝো নাই? তখন এই বুড়া ধুড়া বেয়াইরা তখন বলে ভাই ক্ষুধায় মাথা ঘুরায় পাত কটা খাওয়ালে খাওয়ান, মানে ক্ষুধা যখন ধরে তো মাথা তো গরম হয়, মাথা ঘুরায়, ওই সময় কথা বলতে হয়, না হলে বলে আনতেছি আনতেছি তাড়াতাড়ি, এই দস্তরখান আছে হাত ধোয়ায়। তো মহিউসুন মৌলানা সাহাব রৌরক সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে বান্দা যখন মসজিদ থেকে বের হয় এখন রব্বুল আলমিনকে সে বলে যে আল্লাহ আমি এখন নামাজ তো পড়ছি আর খামু, শুনতেছে ভাই? আজিব রব্বুল আলমিনের সান, আল্লাহ আল্লাহ পাক নিজে শিখাই দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে শিখাই দিয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার পরে দুনিয়াতে আমার রিজিক লাগবে, খাওয়া দাওয়া কাপড় চোপড় এবং জীবনে চলার যা সামান উপকরণ সব লাগবে, এগুলি আপনি দেন, আপনার কাছে চাই। ওয়াহ ওয়াহ ওয়াহ, কি চমৎকার শিক্ষা ইসলামের মিয়া! ইসলাম তো রহমতই রহমত এবং মহব্বতই মহব্বত, পুরা ইসলাম রহমতই রহমত মহব্বতই মহব্বত। কিন্তু আফসোসের কথা যে ইসলামকে সুন্দরভাবে বুঝায় বলার লোকের বড় অভাব, খালি গলাবাজি। আরে ভাই, গলাবাজির তারা তো হই হুল্লা চিল্লা ফাল্লা হয়, কিন্তু মানুষ জিনিসটা সুন্দরভাবে বুঝবে কেমনে, নিবে কেমনে? শুনতেছেন ভাইরা? তো দেখো, সুন্নত কেসা প্রিয় জিনিস, কত দামি জিনিস, কত মূল্যবান জিনিস। এক দোয়া তো এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, না তো এইটাই একটা, যারা অনেকগুলি পারেন না একটা মুখস্থ করলে ঠিক আছে। বলো বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা মিন ফাযলিক। বস হয়ে গেল না? এখন বাম পা বাইরে রাখা হলো, বস বাইরে চলে গেল। ফের জুতা পরতে হবে না? জুতা নিচে রাখা হলো, জুতা মসজিদ থেকে বাইরে হওয়ার সময় কোন বাদশার সামনে ধরামসে জোরে ফিকে জুতা মারা, এটা কি আদব না আদবের আদবের খেলাফ? শিষ্টাচার বিরোধী কাজ কিনা? এজন্য ওই যে দাঁড়ায় একদম ধরামসে জুতা রাখা ঠিক না, এটা হালকা ভাবে সহজ ভাবে সুন্দর ভাবে জুতা জমিনের উপর রাখা, এবং প্রথম বাম পায়ের বাম জুতার উপরে পাটা এমনি রাখা খালি পরা না, এখন ডান পা আগে পরা তারপরে বাম পায়ে পরা। কথা বুঝুন নাই? আগে ডান পায়ে পরা তারপরে বাম পায়ে পরা, এটা হলো সুন্নত তরিকা। সুন্নত তরিকা মানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর শ্রেষ্ঠতম জীবন পদ্ধতি। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন, আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা করতেন তেমনটা করার নামই ইসলাম, এবং তেমনটা করলেই সে লোক সোজা জান্নাতি। শুনতেছো ভাইরা? হ্যাঁ। আচ্ছা, বের হওয়ার সময় তো এক দোয়া তো এই হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, আর এটা এভাবে পড়া যায়, আল্লাহ মাফতাহ লি আবওয়াব ফাযলিক, আল্লাহ মাফতাহ লি আবওয়াব ফাযলিক। কি অর্থ? হে আল্লাহ, খুলে দেন আপনার রিজিকের সব দুয়ার আমার জন্য। ওয়াহ ওয়াহ ওয়াহ। আর যদি দুটোটা একসাথে পড়ো আরো মজা, দুটোটা যদি একসাথে পড়ো তো আরো মজা। ওয়াহ ভাই, সুবহানাল্লাহ, সুন্নত কেসা মজাদার না? এইভাবে মুখ ছোট রাখা সুন্নত, মুখ অনেকে বড় রেখা মনে করে এটা ভালো জিনিস। আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলহি সাল্লাম যেটা ভালো সেটা করতেন, যেটা ভালো না সেটা করতেন না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুসকি বড় রাখতেন না ছোট রাখতেন? ছোট করতেন, ছোট ছোট একদম গুড়ি গুড়ি। সেটাই ভালো তরিকা, সুন্নতের সেটাই সুন্দর তরিকা, সেটাই চমৎকার। চমৎকারিত্ব রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলহি সাল্লামের আদর্শের মধ্যে। মানুষ যেটা নিজের নিজের মনের কামনা বাসনা পূরণের পথ ধরে সেটার মধ্যে কল্যাণ থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করেন আল্লাহ পাক বলছেন সেটার মধ্যে কল্যাণ থাকে, এবং সেটা মাগফিরাত ক্ষমা পাওয়ার বাহন, জান্নাতে যাওয়ার বাহন সেটা। এজন্য প্রতিটি সুন্নতের মধ্যে জান্নাতে যাওয়ার শক্তি সঞ্চয় হয়, শক্তি সঞ্চারিত হয় প্রতি সুন্নত, প্রতিটি সুন্নতের আমলের দ্বারা জান্নাতে যাওয়ার নিত্য নতুন শক্তি এবং যোগ্যতা আরো সঞ্চারিত হয়। হ্যাঁ, সুন্নত কোন মামুলি জিনিস না। এবং বান্দার কাজ হলো আল্লাহর সঙ্গে নৈকট্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং গড়তে থাকা, এবং এটাকে বাড়াইতে থাকা। সুন্নতের আমলের প্রতিটি সুন্নতের আমলের দ্বারা সে আল্লাহর সঙ্গে নিকটতম সম্পর্ক তৈরি হইতে থাকে এবং সেটা বৃদ্ধি প্রাপ্ত হইতে থাকে। এক সুন্নতের উপর আমল করলো, সম্পর্ক বাড়লো, আর একটা সুন্নতের উপর আমল করলো, আল্লাহর সঙ্গে নিকটতম সম্পর্ক, নৈকট্য সম্পর্ক আরো বৃদ্ধি পেল, আর একটা সুন্নতের উপর আমল করলো, আল্লাহর সঙ্গে নৈকট্যপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি পেল। তো এসা মজা এবং নূর বাড়তে থাকে অন্তরে। এত যত বেশি সম্পর্ক আল্লাহর সঙ্গে নৈকট্যপূর্ণ সম্পর্ক বাড়তে থাকে, ততই তার জীবন সুন্দর হয়, শান্তিময় হয়, আলোক দীপ্ত হয় এবং বরকতে ভরপুর হয়, রহমতে পরিপূর্ণ হয়। আর এখান থেকে রহমতের ছায়া ছায়া ঠাইকা জিন্দগি কাটায়, এখান থেকে বিদায় হয়, একদম সে জান্নাতি জিন্দগি শুরু হয়ে যায়। জান্নাতে যখন একদম বরাদ্দ প্রাপ্ত হইয়া জান্নাতে প্রবেশ করবে, সেটা তো কেয়ামতের দিন হিসাব কিতাবের পরে, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার পর পরই তো আর জান্নাতে যায় না মানুষ, হিসাব কিতাব তো পরে হবে, তারপরে জান্নাত। তো এই মধ্যখানে যে জীবনটা থাকে, এটা যে মধ্যবর্তী সরকারের মতো, তাই না, যে এক সরকার নির্বাচিত দেশ চালাচ্ছে, সে এই সরকারের পরে আবার নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসার আগে এই মধ্যখানে নির্বাচনকালীন যে মধ্যবর্তী সরকার থাকে না, তো অনুরূপ ভাবে দুনিয়ার জীবনটা এই একটা জীবন আর জান্নাতের জীবনটা আর একটা জীবন, দুইটার মধ্যবর্তী একটা জীবন, যে এটার নাম কবরের জীবন বা বর্জকী জীবন। এই কবর জীবন মানে মাটির পেটে লম্বা হয়ে শুয়ে থাকে না, ওটা একটা আলাদা জীবন, এটা হলো মধ্যবর্তী জীবন। ওখানে নানান ঘটনাগুলি ঘটতে থাকে, নিজেরা বন্ধু বান্ধবের সঙ্গে উঠে বসে কথা বলে, মাঝে মাঝে জান্নাতে একদম নিয়মতান্ত্রিক ভাবে বরাদ্দপ্রাপ্ত হইয়া থাকার মতো তো যায় না। যেমন নতুন ঘর বানানো হয়, তো ঘরে এক তো একদম একদিন উঠা গিয়া থাকা আরম্ভ করে দেয়, তার আগে মাঝে মধ্যে গিয়া ঘরে ঘুরে ঘুরে দেখে না এই রুমটা কেমন হলো, এটা কয় হাত বাই কয় হাত এবং হাইট কত, এগুলি দেখে না ঘুরে ঘুরে। অনুরূপ ভাবে এই বর্জকী জীবনে যখন মানুষ জান্নাতের বরাদ্দ এখনো লাভ করে নেই, এই ফাঁকেও হাদিস শরীফে আছে মাঝে মধ্যেই জান্নাতে গিয়া সে ঘুরে ঘেরে সব দেখবে যে কোথায় কি আছে আমার জান্নাতটা, নিজের জান্নাতে ঘুরবে গিয়া এবং সেখানে ফল টল কিছু খাবেও, ফলও খাবে, ফল টল কিছু খায়া দেখবে, খায়া দেওয়ার পরে পরিতৃপ্ত হয়ে আসে, আরো সে নিচে এরকম যে বাতির ঝাড়বাতি আছে না, এরকম ঝাড়বাতির মতো আরশের নিচে এরকম ঝাড়বাতি আছে, কানাদিল যাকে বলে, কানাদিল মানে ঝাড়বাতি আরশের নিচে নূরের বাতি, এগুলোর ভিতরে এসে ওখানে অবস্থান করবে রু, পরে ওখান থেকে দেখবে ওই যে দেখা যায় আমার জান্নাতটা। মজা কিনা ভাই, মনে হয় যেন আজকে জান্নাতে পৌঁছেই গেছ। এইরকম বয়ান করলে কি সরকার খেপবে না বিরোধী দল খেপবে? এইটা তো কোনো খেপা খেপির কোনো বিষয় নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হল ইসলামের সুন্দর কথা, সুন্দর শিক্ষা, এগুলোর আলোচনা না করে আমরা এই নিজেদের আবেগি আর গরমাগরমির বয়ান করতে অনেকে অগ্রসর হই, পরে মানুষ পেরেশানিতে পড়ে, শ্রোতাও সুস্থ সুন্দরভাবে দিন শিখতে পারে না, আর বাইরেও এটার নেগেটিভ প্রতিক্রিয়া হয়, হ্যাঁ, অর্থাৎ নেতিবাচক নানান সমস্যাদি তৈরি হইতে থাকে। এজন্য সুন্নত তরিকায় নিজেরা আমল করি, কথা বলি, লোকদেরকে দিন শিখাই, ফের দেখেন যে আল্লাহর দিন মানুষের মধ্যে কত প্রসার লাভ করে। শুনতেছেন ভাইয়েরা? আচ্ছা ভাই মাওলানা রেজওয়ান সাহেব শোনা,
আওয়াজ اصول ولایت کے تین نسخے. ارشاد فرمایا کہ اللہ تعالیٰ کی ولایت ہمارے احکام کی تحقیق میں تین عامل سے حاصل ہوتی ہے. حضرت بولے تھے اللہ تعالیٰ ولایت
আল্লাহর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হজরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মুরগির পরের নিচে ডিম 21 দিন পর্যন্ত থাকে, তো মুরগির তায়ের বরকতে এই মরা ডিমের ভিতরে জান আসে এবং জিন্দা বাচ্চা পয়দা হয়ে কুটকুট কুটকুট করতে করতে দুনিয়াতে আসে. কুটকুট করে এই জন্য যে ওর জীবনের খবর দেয়, আমি কিন্তু জেতা এখন এখন আর ভাইজা খাইছি না আমার. ভাইজা খাওয়ার এই সময় কিন্তু পার হয়ে গেছে, আমি কুটকুট কুটকুট অবস্থায় আসছে. শুনতেছো ভাই? তো 21 দিনের মুরগির 21 দিনের সোবতের বরকতে ওর যে তাপ বা তাপ এর ফয়েজ লাভ করছে, মুরগির তাপের ফয়েজের বরকতে যে মৃত ডিমের ভিতরে জীবন পয়দা হয়েছে, জীবন সঞ্চার হয়েছে. তো হযরত হাকিমুল উম্মত থানভী বরক অনুরূপ ভাবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে, বয়ান জরুরি না তাদের, খালি তাদের সঙ্গে উঠা বসার বরকতে যাদের অন্তরাত্মা মৃত, তাদের মৃত অন্তরাত্মা যে আসমানি নূরওয়ালা রু সঞ্চার হয়, নতুন জীবন সঞ্চার হয়, যে আল্লাহর ওলিদের যে জীবন সেই জীবন সঞ্চার হয় মৃত প্রাণের মধ্যে. হ্যাঁ চলো.
بہت سے لوگوں نے بہت عبادت کی لیکن صحبت نبی سے مشرف نہ ہونے سے صحابی نہ ہو سکے. انیک لوگ کے عبادت ہوئے تھے کنتو نبی صحبت بدل نہ ہوار کرنے صحابی ہوتے پارے نہیں.
দেখো দুনিয়াতে বহু বড় বড় মানুষ আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে অনেকে আসছে, বড় আলেম হয়েছে, বড় মাওলানা সাহেব, বড় শেখুল হাদিস, বড় হুজুর, বড় পীর সাহেব, বড় ওলি আল্লাহ, বড় গাওস সাহেব, কিন্তু সাহাবি হওয়া কারোর জন্য সম্ভব হয়নি. কেন? সোহবত, সাহাবি হওয়ার জন্য নবীর সোহবত জরুরি, নবীর সঙ্গ লাভ জরুরি, নবীকে দেখা জরুরি. আর সে লোক যদি অন্ধ হলো তাহলে নবী তাকে দেখলেন এতেই সে সাহাবি হয়ে যায়. শুনতেছো ভাইরা? হয় দেখা দেখি হলো, আর নাহলে কমপক্ষে নবীর নজরে পড়ে গেছে যখন তার ইমান ছিল এই হালতে, সে লোক সাহাবি. আর সাহাবির বা সাহাবির পদমর্যাদা এত বড়, সারা দুনিয়ার সমস্ত আলেম ওলামা আউলিয়া গাউস আবদালের চেয়ে সাহাবির পায়ের ধুলার মর্তবা বেশি. কিন্তু সেই মর্তবা অর্জন হলো একটা মাত্র জিনিসের দ্বারা, সেটা হলো নবীর সান্নিধ্য, নবীর সাহচর্য, নবীর সোহবত. এতে বোঝা গেল সোহবত মানুষকে কত ঊর্ধ্বে তোলে, বড়দের বড় ইমানওয়ালার সোহবত, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক বড় তার সোহবত এবং সান্নিধ্যের পরশ মানুষকে কত বড় বানায়. এই বাস্তবতাকে যারা অস্বীকার করে আল্লাহর দিন থেকে তারা বহুত বেখবর. চলো. তারপরে
অবলম্বন করো, কিন্তু তাকওয়া অর্জনের পদ্ধতি কি? এখানে সাদেকিন মুত্তাকিন এর অর্থে সাদেক এবং মুত্তাকি উভয়টা একই অর্থে ব্যবহৃত হয়। কোরআনে পাক মে দুনো লফজ একই মফহুম মে ইস্তেমাল কিয়ে গয়ে হ্যায়। আর ইয়ে মেরে শেখ হযরত মাওলানা শাহ আল্লাহ হক সাহেব কি তাকীদ হ্যায়।
দেখো, সে ওলি হওয়ার জন্য পহলা কাম সোজা সোজা কথা। আমরা বাঙালি মানুষ, হ্যাঁ না, ডাক বাংলোতে আমরা কম যেতে পারি, বাংলা যা জানি, বাংলা করে থাকি অভ্যাস না। আল্লাহ আল্লাহর ওলি হওয়ার জন্য পহলা কাম হল আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসা, তাদের দোয়া নেওয়া, তাদের শিক্ষা নেওয়া, তাদের থেকে শিক্ষা নেওয়া, তাদের সোহবত সাহচর্য লাভ করা। এইটা এক হলো আল্লাহকে ইত্তা করলো, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে রাজি করার কাজে মশগুল থাকা, আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ থেকে বিরত থাকা। আর এই যে আল্লাহকে রাজি করার মতো এরকম জিন্দগি বানানোর পদ্ধতি কি, সেটা হলো যে আল্লাহ ভীরু সাচ্চা বান্দাদের সঙ্গে থাকা, আল্লাহ ভীরু সাচ্চা বান্দাদের সঙ্গ লাভ, এটা হলো পদ্ধতি, এটাই তরিকা, দিন শিকার এটাই তরিকা এবং নিশ্চিত তরিকা, নির্ভেজাল তরিকা, খাঁটি তরিকা এবং একমাত্র তরিকা। হ্যাঁ, এমনি হাজারো পথ আছে, মক্তবে গেলেও দিন শিখা যায়, হেফজখানে গেলেও দিন শিখা যায়, ওয়াজ শুনলেও দিন শিখা যায়, বুখারী শরীফ পড়লেও দিন শিখা যায়, হ্যাঁ না, তো হাজার হাজার পথ আছে দিন শিকার, কিন্তু এই একদম নির্ভেজাল, নির্ডাক, পূর্ণাঙ্গ, একদম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় এমন দিনই যদি শিখতে হয়, সেটা হল আল্লাহ ভীরু সাচ্চা বান্দাদের সান্নিধ্য থেকে দিন লাভ করা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন সুন্নার প্রমাণাদিতে সমৃদ্ধ এই সব কথা, সব প্রমাণ সিদ্ধ বিষয় আদি, এগুলো এগুলো এরকম কোন গপ্প সপ্প না যে দাঁড়ায় গেলাম আর মনের মধ্যে যা আসলো বলতে থাকলাম আর মনে করলাম, সবগুলো দিনই কথা না, কোরআন সুন্নার কথা এটাই। এবং কোরআন সুন্না সম্পর্কে যারা ব্যাপক জ্ঞান রাখেন এই বিশ্বে, রাখতেন এবং রাখেন, তাদের তাদের এটাই দিনের ব্যাখ্যা, তাদের পক্ষ থেকে এটাই আল্লাহ পাকের দিনের ব্যাখ্যা। শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার, বন্ধুদেরকে বলি যারা যাতে, কারণ বন্ধু লোকেরাই কথা গ্রহণ করতে আগ্রহী হয়, অবন্ধুরা কি কথা গ্রহণ করবে। চলো,
বুঝা গেল যেই লোক সাদেক তিনি মুত্তাকি, এবং যিনি মুত্তাকি তিনি সাদেক। এজন্যই আমাদের
সাদেক কি বুঝে বেচারা বলো, যিনি সাচ্চা, যিনি সাচ্চা মুসলমান, তিনি আল্লাহ ভীরু, হযরতওয়ালা আমার শায়খ রহমুল্লাহর ওখানে শের আসার পড়া হইতো, কোন কিতাব থেকে পড়া হইতো, কোন মুশকিল শব্দ আসলে যদি তারা সহজ ভাষায় অনুবাদ করে না দিত, হযরত ভীষণ ক্ষিপ্ত হইতেন, একদম নারাজ হয়ে যেতেন যে উম্মতের উপরে তোমাদের রহম নাই, হ্যাঁ আল্লাহর বান্দাদের প্রতি তোমাদের দয়া নেই, মহব্বত নেই, পণ্ডিতই দেখাও ভাই, ভাষার পাওয়ার দেখা কি ফায়দা, যাতে আমাদের মধ্যে দিন পয়দা হয় সেটা হলো উদ্দেশ্য। তো কোন শব্দ যেটা আল্লাহর বান্দারা বুঝতে পারে না, সেই শব্দ বলার ফায়দা কি, এসা শব্দ বলা চায় যে শব্দ থেকে লোকেরা দিন নিতে পারে, আল্লাহর আল্লাহর দিনের কথা বুঝতে পারে, সেটা বলা চাই। আমি যদি, আমার এক জমানা ছিল যখন দাওর হাদিস পড়া, ছাত্র জীবনেও দাওর হাদিসের আগ পর্যন্ত ছাত্র জীবনেও যেখানে যেখানে আমার বয়ান করার তৌফিক হয়েছে, একদম বিশুদ্ধ ভাষায় বয়ান করার অভ্যস্ত ছিলাম আমি, এবং পরবর্তী জীবনেও বিশুদ্ধ ভাষায় বয়ান করার অভ্যস্ত ছিলাম, তখন রেকর্ডিং করলে পুরোটা শুনতে পেত মানুষের, সব শুদ্ধ ভাষার বয়ান। কিন্তু পরে আমি অনেক বছর পরে আমি জানতে পারছি যে সব মানুষই বয়ান বুঝে না, হ্যাঁ না। পরে আমি সাধু চলিত কথ্য সবটার মিশ্রিত ভাষায় কথা বলার অভ্যস্ত হয়ে গেছি, এই উদ্দেশ্যে যাতে সব শ্রেণীর মুসলমান ভাইয়েরা বুঝতে পারে, সবাই যেন বুঝতে পারে। আমি একদমই অজপড়া গায়ে নিজের অজানায় পৌঁছে যাই, কখনো দাওয়াত দেয় মানুষে যে আমাদের এলাকায় সম্মেলন, ওখানে খুব দিনের কথা শুনতে মানুষ বড় পিপাসিত, আপনি দাওয়াত থাকেন, আর সুপারিশকারীরা সুপারিশও করে। পরে এক এক জায়গায় গিয়ে দেখি আল্লাহ কোথায় আসলাম, একেবারেই জবর গাঁও গ্রাম, তো মানুষের চেহারাটা দেখে আমি বুঝতে পারি যে এই আজকে তো কেমনে বলবো কি বলবো, কিন্তু ওখানে শুরু হলে আল্লাহ পাকের রহমত এবং দয়াতে সহজ করে দেন আল্লাহ তাআলা, নিজ দয়াতে আল্লাহ তাআলা সহজ করেন। তো সব বুড়া বুড়া এবং লেখাপড়া না করা লোকেরাও ফের বুঝতে পারে, হ্যাঁ, এবং সেই বয়ান যখন করার তৌফিক হয় আমার নিজেরও মজা লাগে যে এইরকম সোজা ভাষায় কথা বলার আলহামদুলিল্লাহ আজকে তৌফিক হয়েছে, এত সাদা মাঠা ভাষায় কথা বলার তৌফিক হয়েছে। আমি যখন শুরু শুরু থেকে এই বরিশালের দক্ষিণাঞ্চলে কি এটা শরীফকাঠি না, শরীফকাঠি অঞ্চলে আমার যখন সফর হইত, তা আমি শুরু দিকে বিশ একুশ বছর থেকে আমি ওখানে যাই বা আরো বেশি হবে, তো শুরু দিকে যখন যাইতাম আমি বয়ান করতাম এখানে বসে, আমার সামনে লোকজন বসাতো সব, তো ওই এলাকার লোকজন, তো ওই বুড়ারা একজন আরেকজনকে বলতো যে একদম আমার সামনে বসে এরকম বলতো যে কি বলে না বলে কিচ্ছু তো বলতে, এবং এইটা না যে খালি ইশারা করে থামতো, তারা এত কাছের থেকে বলতে থাকতো যে বুঝি না কিচ্ছু বলি না, তা আমি এগুলো শুনতে থাকতাম, তারপরও সাহস করে আমি বলতেই থাকতাম, আমি তো কি করব কোন দিশাও পেতাম না, হ্যাঁ না, গুলিস্তান যা কর কে হর গুল কো দেখা তেরি হি সি রঙ তেরি হি সি বু হে, মনে আছে এই শেরও আমি পড়ছি, ফের এটার তর্জমা করছি, এমন এরকম এইটা কয় কি যে ফুল বাগানে গেছে ফুলের মধ্যে আল্লাহর সৌন্দর্য দেখছে, আবার ফুলের মধ্যে আল্লাহর জ্ঞান শুনছে, কথা সব বুঝলা গেছে, ওরা নিজেরা নিজেরা আলাপ করে, তো এইরকম হালতের মধ্যে ছিলাম, ফের আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকছে আল্লাহ দয়া করেন যাতে এই মুসলমান ভাইদের বুঝাইয়া বলতে পারি। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, পরে আল্লাহর নিকট দরখাস্ত করলেন যে আল্লাহ আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন, আমার সহযোগিতা করবেন, উনি আফসাহ মিন্নি লিসানান, কথা তার পরিষ্কার বেশি, মুসা আলাইহিস সালাম নবী তিনি বলতেছেন তার কথা বেশি পরিষ্কার, মানুষকে ভালো করে বুঝে বলতে পারবেন এবং মানুষের কাছে তার কথা অধিকতর গ্রহণযোগ্যতা পাবে, মুসা আলাইহিস সালামের নিজের ধারণা তিনি বয়ান করছেন আল্লাহ পাকের কাছে, হ্যাঁ না, হারুন আখি ওয়াজালি হারুন আখি, হ্যাঁ, আমার ভাই হারুনকেও আপনি নবী বানিয়ে দেন, ওয়াজিরাম মিন আহলিনা, এক আয়াতে আছে যে এটা আমার উজির থাকবে, হারুন আমার উজির, নবী কিন্তু উজির নবী, নবী কিন্তু কেসা নবী, উজির নবী, ওয়াহ ওয়াহ ওয়াহ। এজন্য কারো খানদানের মধ্যে যদি আল্লাহ পাক যোগ্য লোক দেন আর সেই যোগ্য লোকদেরকে একই দিনই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় দিনের স্বার্থে, এটার উপরে আপত্তি তোলা এটা বিলকুলই অযৌক্তিক এবং দিন শরীয়তে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই দারুল করাচির প্রতিষ্ঠাতা ছিলেন, তো হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইর পরে তারই ছেলেরা মাওলানা মুফতি রফি উসমানী সাহেব, মাওলানা তাকি উসমানী সাহেব এবং তাদের দুই ভাইয়ের আরো অন্যান্য ভাইদের আওলাদরা সেই দিন প্রতিষ্ঠানের খেদমতে লিপ্ত, সেই তখন থেকে এখন পর্যন্ত, তাই না। আমার শায়খ রহমতুল্লাহ আলাই নিজে যে জামিয়া আশরাফুল মাদারিসের প্রতিষ্ঠাতা, সেই জামিয়া আশরাফুল মাদারিসের হযরতের সময় থেকেই পরিচালক হযরতের সাহেবজাদা মাওলানা মাজার সাহেব এবং ওইটার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম সাহেব হযরতের নাতি, হ্যাঁ না, অন্যান্য নাতিরাও সেখানে শিক্ষক, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, তারপরে তার ছেলে হাফেজ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী, তিনি মুতামিম ছিলেন, তারপরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী, হ্যাঁ না, যে মাওলানা কাসেম নানুতি রহমতুল্লাহ ছেলের ঘরের নাতি, তিনি মুতামিম ছিলেন দারুল দেওবন্দের। কোরআন সুন্নার দ্বারা এটা প্রমাণিত যে এতে কোনো সমস্যা নেই। আর এত ব্যাখ্যা বিশ্লেষণের থেকে আরো সহজ হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী, আর বড় চার খলিফা, দুইজন শ্বশুর দুইজন জামাই। এটা দিনই যোগ্যতা তাদেরকে বড় বানাইছে, দিনই যোগ্যতা, এলমের যোগ্যতা, আমলের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা, হ্যাঁ, এই অন্য কোনো বিষয় না, যে যোগ্যতা যদি তার মধ্যে থাকে, এলমের যোগ্যতা, দিনের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা, মখলুকে খোদার ভিতরে তাদের দিনই আসর, হ্যাঁ না। তো ফের মাশাআল্লাহ, ঠিক আছে, বহরহাল তো আল্লাহ ভীরু লোক এবং হ্যাঁ না সচ্চা বন্দা, সচ্চা মুমিন যারা, তো তাদের সুবতের বরকতে এসা বড় ঈমান ওয়ালা তৈরি হয়। কোরআন হাদিস থেকে এটা প্রমাণিত, ও বেশি বয়ান করার দ্বারা যে আমি অনেক দিনের কথা বলতে পারি, দিনটা যেখানেই দাঁড়ায় আমার কথাবার্তা লোকেরা একদম ঘন্টা ঘন্টা শুনে, এটা দলিল যে আমি বড় ঈমানওয়ালা, বড় দিনওয়ালা, এটা কোনো দলিল না। বড় বয়ান করতে পারা, অনেক পথ বয়ান করতে পারা, এটা দিনের বড় দিনওয়ালা, বড় ঈমানওয়ালা, বড় আমলওয়ালা হওয়ার দলিল না। হ্যাঁ, দিনের কথা নেক আমল, কিন্তু এটা নিজের ইমানি জিন্দিগি বড় হওয়ার দলিল না। ইমানি জিন্দিগি, ইমানি রং বড় হয়, ইমানি সম্পর্ক বড় হয় ইমানের পথে, এলমের পথে বড়দের সোহবতের বরকতে। এই সবক খুব মজবুত ভাবে অন্তরে বস, শিবটি বুঝতেছ মিয়া? হ্যাঁ, তুমি সবই বুঝো, কিন্তু কাপড় চোপড় পরিষ্কার করা বুঝো কিনা এটার ইন্টারভিউ নিতে হবে। ইন্নাল্লাহ তাইয়িব ইউহিব্বুত তাইয়িব, নাজিফুন ইউহিব্বুন নাজাফা, আল্লাহ পবিত্র, পবিত্র থাকা, পবিত্র হইয়া থাকা পছন্দ করেন, এবং আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু একদমই নির্মল এবং পরিচ্ছন্ন, হ্যাঁ না। তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নির্মলতা এবং পরিচ্ছন্নতা পছন্দ করেন। দেখো কেসা সুন্দর কথা, হ্যাঁ, ওয়া ভাই ওয়া সুবহানাল্লাহ। অনেক লোকই এরকম আছে দিনদারদের মধ্যে, দাড়ি কোনো বিশৃঙ্খল ভাবে রাখে, কোনো আশ্রয়ও না, তেলও দেয় না, মাথার চুলও আশ্রয় না, আর কাপড় চোপড় ইস্তিরি করলে মনে করে এটা একটা আপ টু ডেট এবং আধুনিকতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো সুন্দর হয়ে থাকা, পরিচ্ছন্ন হয়ে থাকা, হ্যাঁ না, দাঁত মাজে না, যে এটা আমি সাদা সিদা জিন্দিগি, দাঁত না মজাও কোনো সাদা সিদা জিন্দিগি, দাঁত না মজা তো দূর নোংরা জিন্দিগি, হ্যাঁ না, দাড়ি না আশ্রানো, চুল না আশ্রানো, এটা কোন ধরনের জিন্দিগি? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুস্তাদে আবি হানিফাতে আছে, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেখানেই থাকতেন, যখন যেখানে নিজের ঘর বাড়ির এলাকাতে অথবা সফরে প্রবাসে, সব হালতে চিরুনি তার সঙ্গে থাকত, চিরুনি পরিপাটি থাকতেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম। কারণ নবী যদি অপরিপাটি এবং অপরিচ্ছন্ন থাকেন তো উম্মতের লোকেরা, মানুষজনের কাছে তিনি অপ্রিয় হবেন বাহ্যিকভাবে, আর অপ্রিয় হলে তার কাছ থেকে দিন গ্রহণ করবে না লোকেরা, হ্যাঁ না। এজন্য নবীকে প্রিয় অবস্থায় থাকা কর্তব্য ছিল যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। তো পরিচ্ছন্ন জীবন, এর প্রতি মানুষ আকৃষ্ট হয়, পরিচ্ছন্ন জীবন, পরিপাটি জীবনের প্রতি মানুষ আকৃষ্ট হয়, পবিত্র জীবনের প্রতি মানুষ আকৃষ্ট হয়, বিশৃঙ্খল অগুচালো জীবনের প্রতি মানুষের অনীহা জাগে। তো নবীর জন্য দায়িত্ব এবং কর্তব্য যে মানুষের অনীহা জাগে এমন বিষয়াদি থেকে নিজেদেরকে, নিজেকে মুক্ত রাখা। শুনতেছ প্রিয় বন্ধুরা? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহপাক সুন্দর এবং সুন্দর থাকা তিনি পছন্দ করেন। শুনতেছ প্রিয় বন্ধুরা? তর্জমা খেয়াল করো, ইহিবুল জামাল এটার তর্জমা এরকম, সৌন্দর্যকে পছন্দ করেন, তখন এই যে গভীর অর্থ এটা খেয়াল করতে না অনেক সময়। আল্লাহপাক নিজে সুন্দর, সুন্দর হইয়া থাকা, সুন্দর হইয়া চলা তিনি পছন্দ করেন। আল জামাল মানে সুন্দর থাকাটা, সুন্দর হইয়া চলাটা তিনি পছন্দ করেন। মুফতি শহীদুল সালাম খুব ঝড় তুফান তোলবার করতে থাকে, বহুতই আছে, অথচ নিজের চুলও আসলে না। তোলপাড় করাও এক মজার জিনিস। আচ্ছা, এই যে ইসলামপুরের জামাল সাহেব দেখি না আজকাল, হামেশাই দেখি কাছে কোথাও এসে একটাকে বুঝে যায়, রমজানেও থাকে, হ্যাঁ না? কিন্তু এই রমজানে তো মুলাকাত এখনো হয়নি। যাই হোক, চলো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে কতটা থাকা চাই, থাকবে তো কতকাল থাকবে, 1000 বছর থাকবে না কি করবে ভাই? কতদিন থাকলে মেট্রিক পাস করা যায়? 50,000 বছর, 50,000 বছর লাগে মেট্রিক পাস করতে। হ্যাঁ, তো অনুরূপ ভাবে একজন ডাক্তার হবে তো কয়দিন লাগবে? 100 বছরে কি ডাক্তার হয়? তো কতদিন লাগে? MBBS পাস করতে 5 বছর সময় লাগে, MBBS পাস করে, মেট্রিক পাস করতে 10 বছর সময় লাগে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যে থাকবে ইমান বড় করার জন্য, ইমানি বুঝ বড় করার জন্য, দিনই বুঝ বড় করার জন্য, পরিপক্ক করার জন্য, সেটা কতদিন থাকা চাই আল্লাহ ওয়ালাদের সঙ্গে? তো আল্লামা আলুসি তার তাফসির রুহুল মানিতে মূলত এক তাফসির করছেন, পরে আবার কারো নাম উল্লেখ না করে আরেকটা তাফসিরও করছেন, ওয়াকিলা খালিদুহুম লিতাকুনু মিসলাহুম। এক তাফসির এটাও যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে এতটা থাকো যেন তাদের মতো তুমি হয়ে যাও, তাদের মতো হয়ে যাওয়া, তাদের মতো হয়ে যাওয়া মানে তো আল্লাহ ওয়ালা বলতে কি বোঝানো হয়েছে? সাদেকিন এবং মুত্তাকিন, আল্লাহ ভীরু সাচ্চা লোক, মানে সাদেক বলতে বোঝায় যাদের জীবনটা একদম পূর্ণাঙ্গভাবে দিনই বাস্তবতা, যাদের জীবনটা পূর্ণাঙ্গভাবে দিনই বাস্তবতা, দিনের হাকিকত, দিন যা বলে তার জীবন তাই, এটা হলো সেদক, কথা বুঝেন না? এইরকম আল্লাহ ভীরু সাচ্চা লোকদের সঙ্গে কতকাল থাকা চাই, যে তাদের সঙ্গে এতটা থাকা যাদের মতো পিওর দিন, হ্যাঁ ওইরকম দিনই জিন্দগি তোমার মধ্যে পয়দা হয়ে যায়। এখন দেখা গেল যে মাশা আল্লাহ সে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর খৌফ, খাশিয়ত, ইত্তেবায়ে সুন্নতের জিন্দগি পয়দা হয়ে গেছে, যতদিন পর্যন্ত এমনটা পোক্তা অবস্থা না হয়, এমনটা পরিপক্ক মজবুত অটল অবিচল অবস্থা তৈরি না হয়, ততদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সৌবত উঠাইতে থাকা চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে এর অর্থ কি দাঁড়ায়? মানুষের এই দুনিয়ার জীবনটাই এরকম যে যে কোন না কোন ঝামেলা মানুষকে দুনিয়ার দিকে টানে। তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যখন কাপড় চোপড় ময়লা হয় ধোপার কাছে নিয়ে গেলে সে ধুয়ে সব পরিষ্কার করে দেয়, অনুরূপ ভাবে যখন তোমার নিজের জীবনে কোন ত্রুটি বিচ্ছুতি লাগে, ময়লা লাগে, দাগ লাগে, আবর্জনা জমে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতের নূরের তুফানে ঝড়ে সব ধুয়ে সাফ হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হয়ে যাবে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দাওয়াত ও তাবলীগের কাজে ঘুরতেন, ফের ওখান থেকে ফিরে আসলে অবশ্যই তিনি আল্লাহওয়ালাদের সোহবতে যাইতেন, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভীর সোহবতে, অথবা মাওলানা খলিল আহমদ সারনপুরির সোহবতে, না হয় মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর সোহবতে রাহিমাহুল্লাহ তাআলা, এ সকল আকাবের দিনের সোহবতে তিনি যাইতেন। আরেকজন ছিলেন মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই রায়পুরি, ওনার সোহবতে যাইতেন। তো মাওলানা আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ একজন ছিলেন, তো এই সকল বুজুর্গানের সোহবতে যাইতেন এবং বলতেন যে আমি ওখানে যাই যে মাখলুকের সঙ্গে মানুষের সঙ্গে উঠা বসা করতে করতে রুহে অন্তরে যে ধুলা ময়লা লাইগা ভরে যায় সেগুলো সব সাফ হয়ে এখানে গেলে। এবং তিনি বিশেষভাবে তাকিদ করছেন যে দিনই জিন্দগি, বড় দিনই জিন্দগি বানানোর জন্য হামেশাই উম্মতের মধ্যে এটা নিয়ম ছিল যে বড়দের সোহবত অর্জন করা, এবং সবচেয়ে বড় যারা ছিলেন তাদের নজরে কারা কারা বড়, সেই বড়দের নজর দিয়ে পরবর্তী বড়দেরকে নির্বাচন করা। মাওলানা ইলিয়াস সাহেব রহমুল্লাহর কথা এগুলো। তিনি বলছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে কারা কারা বড় ছিলেন এইটা সাহাবায়ে কেরাম মনে রাখছেন যে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুই বড়কেই সকলের নজরে রাখছেন, তাদের কথা, তাদের শিক্ষা, তাদের ডাক, তাদের আহ্বান, তাদের নির্দেশ, তাদের নির্দেশনা, সেটাকে সকলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। সেই দুজনের পরে আবার পরবর্তীরা নজর রাখছেন যে হযরত আবু বকর ওমরের নজরে বড় কে কে। তো তারা দেখছেন যে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার নজরে বড় ছিলেন হযরত উসমান, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বড়রা এই আগের বড়দের নজরে বড় রূপে গণ্য হইতেন, পরবর্তীরা তাদেরকে নিজেদের বড় হিসাবে গ্রহণ করছেন, এইভাবে দিনই জিন্দগির তারা হেফাজত করছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তাকিদ করে বলেন এই ধারা যদি রক্ষা না করা হয় নিজেদের দিনের জিন্দগির হেফাজত হবে না, দিনের উপর কায়েম থাকা সম্ভব হবে না, তার মলফুজাতের মধ্যে আছে এই কথা। শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার? চলো ভাই, এগারো সাড়ে এগারোটা বাজে, হ্যাঁ না, কাফি সময় হয়ে গেছে। বস ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। কিছু কিছু ফায়দা হয় তোমাদের? এটা আমার দৃঢ় বিশ্বাস যে ফায়দা হবে ইনশাআল্লাহ। এটা এজন্য যে আমি যে সকল বুজুর্গানের সঙ্গে উঠা বসা করার তৌফিক লাভ হয়েছে তারা সবাই দোয়া করতে থাকছেন। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাহ আফজালুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আমার শেখ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, এ সকল আকাবিরের দোয়া সামিল আছে। আর বিশেষ করে আমার শেখ রহমতুল্লাহ আলাই তো এসব দোয়া করছেন যে বস যে আল্লাহ পাক যেন, হযরত বলতেন যে আপনা হযরত একদম শয্যাশায়ী বিছনাতে পড়া প্যারালাইজ অবস্থাতে, তখন তিনি হঠাৎ একদিন জোশে এসে তার কামরার মধ্যে করাচিতে বলতেছিলেন আপকা সফর হোগা সারে আলম মে মেরে সাথ। ঠিক যেভাবে তিনি বলছেন ওইভাবে আমি ওই তরতিবে শুনাইয়া দিলাম, আপকা সফর হোগা সারে আলম মে মেরে সাথ, এইভাবে দেখাইছেন তিনি। তা আমি ভাবলাম এই মানুষটা শয্যাশায়ী, তার সঙ্গে সারা জাহানে সফর হবে কিভাবে? তো তার শিক্ষা দীক্ষা নিয়ে, তার দিন নিয়ে, তার কথা নিয়ে, তার মিশন নিয়ে, তার ব্যথা নিয়ে সারা জাহানে সফর করার ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিবেন। এবং তিনি একবার বলছিলেন যে আল্লাহ পাকের নিজাম এরকম, যার দ্বারা আল্লাহ পাকের দিনের কাজ নিবেন তো উম্মতের লোকদেরকে ওই লোকটার সঙ্গে যাদের রুহানি মুনাসাবত আছে হয় তাদেরকে তার কাছে পৌঁছে দিবেন, আর না হলে এই দিনের খাদেমকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। দুই ধারাতেই দিন প্রচারিত হয়, দিনের প্রচার প্রসার হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার? তো এটা না মনে করা যে এটা অটোমেটিক কোন সিস্টেমে হচ্ছে না, আসমান থেকে এই সিস্টেম নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। আসমান থেকে এই সিস্টেম নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ
যে
সকল ভাইরা আসছো ভাই দূর দূর থেকে মুসাফা করতে পারো না, যদি চাও তো এখন ডান দিক থেকে আসো বাম দিকে যাইবা মুসাফা করতে।
ترجمان اکابر عرب اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکونو پرانتو تھے کے نیج نیج ٹاچ موبائل ایر ہواٹس اپے پاور جنو جگازک کرون اے نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہوار جنو جے نامے اپنی پریچیت تار پورن ٹھکانا ایبن جے جے پیشار ساتھے اپنی جکت آسین تا بانگلہ বা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হজরতওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।